রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি, রহমতপূর্ণ প্রভাতে যারা এই মুহূর্তে রয়েছেন নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে রহমতপূর্ণ প্রভাতে আমরা কালাম শ্রবণ করে থাকি, পাশাপাশি মুবাল্লিগিন থেকে আমরা মাদানী ফুলও নিয়ে থাকি এক একটি বিষয়ের উপরে। আজকে একটি বিষয় আমরা নিয়েছি, আজকের বিষয় হচ্ছে নিজের অন্তরকে পরিষ্কার করুন। তো মুবাল্লিগিন থেকে জানবো যে নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য কিছু জিনিস দ্বারা মানুষ আপনার কাজ করে থাকে। যেমন কেউ থালা বাসন ধৌত করতে হলে তাকে নিশ্চয়ই কিছু উপকরণ রয়েছে যা দ্বারা ধৌত করলে অতি তাড়াতাড়ি পরিষ্কার হয়। শুধু হাত দ্বারা ধৌত করলে ওই থালা বাসনের মধ্যে একে তো খাবারের যে অবশিষ্ট তাও থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এর মধ্যে রোগ জীবাণু হওয়ারও সম্ভাবনা থাকে। আর যদি এই থালা বাসন ধৌত করার যে উপকরণ রয়েছে তা দিয়ে যদি আমরা ধৌত করি, তাহলে এর মধ্যে খাবারের অবশিষ্টও থাকবে না, পাশাপাশি রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে।
যাই হোক, এ সম্পর্কিত আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করব, কিন্তু আসুন দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, যার সারমর্ম আরজ করছি, রাহমাতুল আলামিন শাফিল মুজদিবিন তাজদার ইসালাত শাহিন শাহিন নবুওয়াত। আমাদের প্রিয় নবী মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। অন্যত্র ইরশাদ হচ্ছে যে তোমরা বেশি পরিমাণে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ পাক পাঠ করা তোমাদের গুনাহের কাফফারা স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দুরূদে পাক পাঠ করা আমাদের খুবই জরুরি, আমাদের উচিত দুরূদে পাক বেশি বেশি পাঠ করা। কিবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামত বরকাতুন আলিয়া দুরূদে পাক বেশি বেশি পাঠ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, যা মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা অবলোকন করতে পারেন। বিশেষ করে সময়ে সময়ে যখন মাদানী চ্যানেলের মধ্যে সাল্লু আলাল হাবিব বলা হয়, আর সাল্লু আলাল হাবিব কথার অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন, তখন যখন আমরা শুনবো সাল্লু আলাল হাবিব তখন আমরা একটা দুরূদ শরীফ পাঠ করবো। দুরূদ শরীফ আমি জানি পাঠ করতে পারি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, একটা দুরূদ শরীফ ছোট সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটাও পাঠ করতে পারি। এভাবে করে যদি আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করা হবে। বিশেষ করে আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তিনি আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আর সেটা হচ্ছে কিভাবে উৎসাহ প্রদান করেছেন, উৎসাহ প্রদান করেছেন এভাবে, একটি মুসলমানদের এবং মানুষদের সংশোধনের জন্য, ইসলামী ভাই এবং ইসলামী বোনদের সংশোধনের নিমিত্তে একটি রিসালা প্রণয়ন করেছেন, ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামত এবং ইসলামী বোনদের জন্য 63 মাদানী ইনামত। এই রিসালার মধ্যে 5 নম্বর একটি প্রশ্ন দিয়েছেন। রিসালার মধ্যে সবগুলো প্রশ্ন আকারে এগুলো আপনাকে প্রশ্ন করবে, তাই না? আপনি পাঠ করেন। 5 নম্বর প্রশ্ন দিয়েছেন যে আপনি কি আজ কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন। ওলামায়ে কেরাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিবে, তাহলে তাকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এজন্য আমাদের উচিত মাদানী ইনামত সংগ্রহ করে এ অনুযায়ী আমরা আমল করি, এবং এর উপর আমল করলে আমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। মাদানী দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো কিছু নিয়াত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়াত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। জন্য সকলে মিলে নিয়ত করে নিই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। আমরাও নিয়ত করছি আমরাও আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের এবং সওয়াব অর্জনের নিয়তে বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজনীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছাবো, নিজে আমল করবো, অন্যকে আমল করাতে উৎসাহিত করবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল নিজে দেখবো, অন্যকে দেখার জন্য দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। হামদে বারি তাআলা
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ السلام عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله والسلام عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله واہ کیا جود و کرم ہے شگ بدرہا تیرا نہیں سنتا ہی نہیں نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، ایک میں کیا میری عطیاں کی حقیقت کتنی، مجھ سے 100 لاکھ کو کافی ہے اشارہ تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ۔
শুরুতে বলেছিলাম আজকের বিষয় হচ্ছে আমাদের অন্তরকে পরিষ্কার করা, অন্তরকে সাফ করা, দিলকে সাফ করা। আর উদাহরণও দিয়েছিলাম থালা বাসন পরিষ্কারের ক্ষেত্রে, তেমনি ভাবে আমার দিলকেও যদি পরিষ্কার করি
তাহলে আমাদের দিল পরিষ্কার থাকবে, দিল উজালা হবে, প্রশান্তিময় হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, অন্তর যদি খারাপ হয়ে যায়, তখন দিল উদাসীন হয়ে যায়, উদাস উদাস হয়ে যায়। এটা কখনো এদিকে চলে যায়, কখনো ওদিকে চলে যায়, কখন সেদিকে চলে যায়, একে দমিয়ে রাখাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই আমাদের জরুরি একটা বিষয়। আসুন আমরা এ সম্পর্কিত মাদানী ফুল কিছু শ্রবণ করি, পরে কালামও আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। মুনাওয়ার ভাই আমাদের সাথে রয়েছেন। মুনাওয়ার ভাই, আজকের বিষয় সম্পর্কিত আপনার বিশেষ বিশেষ মাদানী ফুল, যাতে করে আমাদের দর্শক শ্রোতারাও শুনে এবং এর উপর আমল করতে পারে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رحمة الله প্রভাত এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি আর এই সকাল বিশেষ করে আল্লাহ তাআলার শরণে নিমগ্ন থাকার মুহূর্ত আর এতেই যে আজকের বিষয় যে অন্তর পরিষ্কার করা এটা আমরা সকলে বুঝি যে আল্লাহর শরণ এর দিকে ইঙ্গিত হচ্ছে যে আমরা সার্বিকভাবে যখন আল্লাহ তাআলার শরণের মধ্যে নিমগ্ন থাকব তখন আমাদের সার্বিকভাবে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে পাশাপাশি আমাদের যে অভ্যন্তরীণ একটা চাহিদা যে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন ভাবে বাইরের পাশাপাশি ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা যেমন ঘরের বাসিন্দাদের জন্য প্রশান্তির কারণ হয় এবং তাদের জন্য সুষ্ঠুভাবে জীবন যাপনের জন্য অতি প্রয়োজনীয় ঠিক তেমন একটা মানুষকে পবিত্র আত্মা নিয়ে আল্লাহ তাআলা দরবারে মিলিত হওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তো এই পবিত্র আত্মা যাতে থাকে অন্তর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেই অন্তর যাতে আল্লাহ তাআলা দরবারে মকবুল হয় তো সেজন্য এটাকেও বেশি থেকে বেশি সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সেজন্য সর্বোত্তম যে আমল কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে সেটা হলো আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার জিকির। জিকির সাধারণত অনেক প্রকার হতে পারে, আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, কোরআনুল কারিমের জিকির, কোরআনুল কারিমের নামাজকেও জিকির বলা হয়েছে। তো বিভিন্ন ভাবে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, শুধুমাত্র তাসবিহ তাহলিল নিয়ে বসে আল্লাহকে স্মরণ করতে হবে এমন না, বা জবান নড়াচড়া করে জিকির করতে হবে এটাও নয়। আমরা যদি চাই যে আমরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করবো, জবান দ্বারা জিকির করি, যদি ক্লান্ত হয়ে যায় বা নীরবে অন্তর থেকে যদি চিন্তা করি স্মরণ করি আল্লাহকে, তবে সেটাও হবে আরো অতি উত্তম জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর স্মরণ এই বিষয়ে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় ইরশাদ করেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থ তোমরা আল্লাহ পাককে বেশি করে স্মরণ করো, বেশি পরিমাণে স্মরণ করো।
জি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে অপর এক জায়গায় ইরশাদ করেন, তারা, এই তাফসীরের মধ্যে রয়েছে তারা বলতে এখানে জ্ঞানী লোকেদের কথা বোঝা রয়েছে, তারা আল্লাহ পাককে দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায়ও স্মরণ করে। তো আল্লাহ তাআলাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় স্মরণ করে, কারণ এখানে জ্ঞানী ব্যক্তিদের কথা বলা হয়েছে। তো প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তারা আল্লাহকে সর্বাবস্থায় স্মরণ করে। হাদিসে পাকের মধ্যে জিকিরের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা ইরশাদ করেন,
জি,
আল্লাহর আজাব থেকে নাজাত লাভের জন্য আল্লাহর জিকির অপেক্ষা অধিক কার্যকর কোন নেক আমল নেই।
সুবহানাল্লাহ।
সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কি জিকির জিহাদের তুলনায় বড়, ধর্মীয় যুদ্ধের তুলনায় কি বড়? তিনি বললেন, হ্যাঁ জিহাদের চেয়েও বড়।
সুবহানাল্লাহ।
অবশ্য যদি আল্লাহর পথে জিহাদে তোমার অস্ত্র ভেঙে যায় আর তুমি তারপরও যুদ্ধে রত থাকো, তারপর আবারও যদি তোমার অস্ত্র ভেঙে যায় এবং তুমি তখনও বিরত না হয়ে যুদ্ধ চালিয়ে যাও, তবে তোমার সে জিহাদ জিকির অপেক্ষা উত্তম হবে।
সুবহানাল্লাহ।
আমরা এখানে দেখতে পারলাম যে আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জিকিরের বিষয়ে বলেছেন, পাশাপাশি হাদিসের পাকের মধ্যেও জিকিরের কত ফজিলত বলেছেন। জিকির মহান ইবাদত, আর নিঃসন্দেহে কেনই হবে না, কুল কায়নাতের যিনি স্রষ্টা তাকে স্মরণ করা, তাকে পাওয়া, তাকে নিয়ে জল্পনা কল্পনা করা এবং তার নৈকট্য লাভের যে চিন্তা ভাবনা, এর থেকে উত্তম আমল আর কি হতে পারে।
পনেরো পারা এর মধ্যে রয়েছে যে যতজনে কোন বস্তুই আল্লাহ তাসবি থেকে গাফিল, অর্থাৎ কোন বস্তুই আমাদের কাছে নেই, আমরা মানে দুনিয়াতে নেই যা আল্লাহ তাআলা তসবি পড়াতে ব্যস্ত নেই, এরকম সবাই তসবি পাঠ করে কম বেশি। এই আয়াতের ব্যাখ্যায় মাওলানা ইমামুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে প্রত্যেক জীবিত বস্তু আল্লাহ তাআলা তসবি করে থাকে, আর প্রত্যেক জিনিসের তসবি সেটার যোগ্যতা অনুসারেই হয়ে থাকে। তফসিরকারগণ বলেছেন, দরজা খোলার সময় যে আওয়াজ হয়, ছাদের উপর চরচর শব্দ, এটাও তসবি। এসবের তসবি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমান যে আমরা মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতময় আঙ্গুলগুলো থেকে পানির ফোয়ারা জারি হতে দেখেছি, আর এটাও দেখেছি যে আহার করার সময় খাবারও তসবি পাঠ করছিল। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই পাথরকেও চিনি, ওই পাথরকেও চিনি যা আমার নবুয়ত প্রকাশের যুগে আমাকে সালাম করে। মুসলিম শরীফে থেকে বোঝা যায় প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার জিকির আজকারে ব্যস্ত রয়েছে, কেনই বা করবে না। এখানে তো শুধু মানুষের অন্তর পরিষ্কার করার জন্য, মানুষের অন্তরে পরিশুদ্ধির জন্য আল্লাহ তাআলা জিকির করার জন্য বলা হয়েছে। আর এই আল্লাহ তাআলা জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ, তা নিজের অন্তরকে পরিষ্কার করানোর জন্য আল্লাহ তাআলার স্মরণ আমাদেরকে বেশি বেশি করতে হবে, স্মরণে নিজেকে রত রাখতে হবে, তাহলেই আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। আলোচনায় আরো যাবো, সোহেল ভাই রয়েছেন আমাদের সাথে, কিন্তু আসুন আমরা কালাম শ্রবণ করে নিই আহমদ রেজা ভাই।
আজ ডাকো না
উদাসীনতা এবং অস্থিরতা আমাদেরকে এমন ভাবে ছেড়ে রেখেছে যে মানুষ আজ বিষণ্ণ হয়ে গিয়েছে, মানুষ মানে উদ্বিগ্ন হয়ে গিয়েছে যে কি করবে। আর এ থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, 13 পারার মধ্যে বর্ণিত রয়েছে যে শুনে নাও, আল্লাহর শরণের মধ্যেই হৃদয়ের প্রশান্তি নিহিত রয়েছে। আজকে আমরা নিজের অন্তরকে বিনোদন দেওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা সিনেমা, গান, বাজনা এগুলোর মধ্যে আমরা লেগে যাই যে অন্তরে একটু প্রশান্তি পাওয়ার জন্য, কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই প্রশান্তি নিহিত রয়েছে। আর বাস্তবে কি কোরআনে পাকের মধ্যে যা রয়েছে তা হক। আর এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় জিকির করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে আবার গুনাহ করে, ওই গুনার কারণে তার অন্তরে আবার কালো দাগ পড়ে যায়। এবার যখন বান্দার গুনাহ বেড়ে যায়, তার ওই কালো দাগ অন্তরের মধ্যে পড়ে যায়, তখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার রিয়াজাত এবং ভালো কাজ থেকে দূরে সরে যায়। তার অন্তরটা মানে ভালো কাজ থেকে সরে গিয়ে খারাপ কাজের মধ্যে নিহিত হয়ে যায়। তো আর এই কাজ থেকে, অর্থাৎ বান্দার অন্তরে যে কালো দাগ পড়ে যায়, এ থেকে বাঁচার একটি উপায় হচ্ছে জিকির করা, আল্লাহ তাআলা জিকির। আমাদের মুনার ভাই বললেন যে জিকিরুল্লাহ, জিকিরে মুস্তাফা, জিকিরে কুরআন। হ্যাঁ, জিকির অর্থ হচ্ছে আলোচনা করা, আলোচনা করা। আল্লাহ তাআলা জিকির মানে আল্লাহ তাআলা আলোচনা করা, আল্লাহ তাআলা প্রশংসা বয়ান করা, বর্ণনা করা। ঠিক তেমনি জিকিরে মুস্তাফা হচ্ছে দুরুদ পাক পাঠ করা, জিকিরে কুরআন হচ্ছে কুরআনে পাকের তিলাওয়াত করা, অর্থাৎ কুরআনে পাক পাঠ করা। এগুলো ছিল জিকির। যখন আমরা জিকিরের মধ্যে মশগুল থাকবো, আমাদের অন্তর নেক কাজের প্রতি ধাবিত হবে, আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অন্যান্য জায়গায় রয়েছে যারা জিকির করে বা জিকির করার তাগিদ এভাবে দিয়েছেন। 18 পারার মধ্যে বর্ণিত হয়েছে, যার তর্জমা কানজুল ইমান থেকে এভাবে করা হয়েছে, এবং আল্লাহকে খুব বেশি স্মরণ করো এই আশায় যে সফলতা পাবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং আপন রব আজ্জা ওয়াজ্জালকে খুব স্মরণ করো এবং দিনে সময় থাকতে এবং ভোরে তার পবিত্রতা বর্ণনা করো।
অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, আল্লাহকে খুব স্মরণ করো। কোরআন পাকের মধ্যে আরো অনেক আয়াত আছে, এর মধ্যে আরো একটি আয়াত ইরশাদ করছি যা 22 পারার মধ্যে রয়েছে, তরজমা কানজুল ইমান, এবং আল্লাহ আজ্জা ওয়াজালকে খুব স্মরণকারী পুরুষগণ ও স্মরণকারী নারীগণ তাদের সবার জন্য আল্লাহ ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। তো জিকির যে করবে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহান প্রতিদান রেখেছেন। আর হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং জিকির করা বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। ইবনে হাব্বানের মধ্যে রয়েছে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, বহু লোক এমন রয়েছে যারা দুনিয়ার নরম নরম বিছানায় আল্লাহ তাআলা জিকির করে থাকে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চতর মর্যাদাগুলোতে পৌঁছিয়ে দেন। আরো এক জায়গায় সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যদি কারো নিকট অনেক দিরহাম মজুদ থাকে আর সে সেগুলো বন্টন করে, পক্ষান্তরে অন্য একজন লোক আল্লাহ আজ্জা ওয়াজাল এর জিকিরে মশগুল থাকে, তবে এই দুজনের মধ্যে জিকিরকারী উত্তম। তো এই বিষয়গুলো আমরা যদি পরিলক্ষণ করি, আমরা যদি এদিকে আলোকপাত করি বা দৃষ্টিপাত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে শুধু নিজের আত্মার বা অন্তরের প্রশান্তি নয়, বরং এর দ্বারা আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে।
জি, আসলে আত্মার প্রশান্তি মানে দুনিয়া আখিরাতের উত্তম। কেননা যেটা শুরুতেই বলেছেন সোহেল ভাই দর্শকতা, সেটা হচ্ছে একটি গুনাহ করলে একটি কালো দাগ পড়ে যায়। হয়তো আমাদের অন্তর কালো দাগ পড়তে পড়তে কালো পাথরে পরিণত হয়ে গেছে। তো এই অন্তরকে কালো দাগ থেকে পরিষ্কার করার জন্য, অন্তরকে সাদা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত থাকতে হবে, স্মরণ করতে হবে আল্লাহ তাআলার স্মরণ কি রয়েছে, আল্লাহ তাআলার জিকির কি রয়েছে, সে সম্পর্কিত আলোচনা শ্রবণ করছি। মনোয়ার ভাইয়ের কাছে আবারও যাব, অন্তরকে পরিষ্কার করার জন্য, কালো দাগ থেকে মুক্ত করার জন্য, অন্তরে প্রশান্তির জন্য আমাদের কি করতে হবে এবং আমরা বাবু এর ফজিলত কি?
একটি বিশেষ শ্রবণ করে থাকি, এই ইবাদত রিয়াজত, যেটাকে সাধনা আমরা বলি অনেকে। তো সাধনা কি বিষয়? তো বাস্তবিক ক্ষেত্রে যদি কেউ সাধনার বিষয়টা উপলব্ধি করতে চায়, তাকে অবশ্যই সাধনায় নেমে যেতে হবে।
আচ্ছা,
প্রকৃতপক্ষে সাধনা কি? আর আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনি আল্লাহর ওলিরা অনেক সাধনা করেন, জঙ্গলে, পাহাড়ে, গুহা ইত্যাদিতে। তো তারা সাধনা কিভাবে করে, কত দিন করে, আর তাদের ধৈর্য কেমন, আর এর ফলে তারা কি লাভ করে,
কি লাভ করে,
এইসব বিষয়গুলি যদি আমরা পর্যবেক্ষণ করি, আমাদের সামনে অনেক ঘটনা পরিলক্ষিত হয় এবং তারা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। আমাদের দেখা যায় যে সমাজের মধ্যে কিছু জিকির করলে উচ্চ অবস্থা জিকির করা রাস্তায় হেঁটে বা বাড়িতে, কিন্তু আমাদের এখন লজ্জা লাগে না, একটু জিকির করব কেমন। অথচ আউলিয়া কেরামের বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ তারা জানতেন যে এই স্মরণেই আমার অন্তরের প্রশান্তি। অতএব আমার যে কোনো ভাবে, সেটা আমি উচ্চ ভাবে হোক আর নিম্নস্বরে হোক, আমাকে জিকির জারি করতে হবে, আমাকে সবসময় আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতে হবে। তখন তারা কি করতেন, এই ধ্যান মানে এই চেষ্টায় রত থাকতেন, আর এটাই তাদের ছিল সাধনা। আর এই সাধনার জন্য তারা যদি প্রয়োজন মনে করতেন যে আমাকে এখন গুহায় যেতে হবে, তারা গুহায় চলে যেতেন। তারা মনে করতেন যদি আমাকে জঙ্গলে যেতে হবে, জঙ্গলে চলে যেতেন। বা আমাকে তারা যদি মনে করতেন আমাকে নির্জন প্রান্তরে যেতে হবে, তাহলে সে নির্জন প্রান্তরে চলে যেতেন। এমন অনেকগুলি ঘটনা রয়েছে। একটি ঘটনা বলছি, একবার এক আল্লাহর ওলি তিনি তার ভক্তদের নিয়ে জঙ্গল অতিক্রম করে একটি গুহার মধ্যে তার সে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে তো তিনি সবাইকে নিয়ে যখন গুহায় প্রবেশ করলেন, তো ওই সময় শত শত বছর পূর্বে ঘটনা, তো আল্লাহর ওলি যখন প্রবেশ করলেন, দেখলেন ওই গুহার মধ্যে বিষধর সাপ অনেক। তখন এটা দেখে যখন মানুষের আগমন ঘটলো, তখন সাপগুলো সেখান থেকে কুণ্ডলী পাখি পাকিয়ে বের হওয়া শুরু করল।
আচ্ছা,
তখন আল্লাহ ওয়ালা যারা ছিল তাদের নজর, তাদের ভরসা সবকিছু আল্লাহ তাআলার উপরে থাকে। তো যিনি সেই বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি,
তিনি ভয় পেলেন না, তার ভক্তরা ভয়ে আচ্ছন্ন না। কিন্তু আদব দেখুন, আমাদের হলে কি হবে, যে যার সাথে গেলাম সাপ দেখলে সে একদিকে আমরা একদিকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু আদব ছিল, সাহাবাই কেরামের মধ্যে যে আদবটা ছিল, আউলিয়া কেরামের মধ্যে সেই আদব, আউলিয়া কেরাম সেই অনুসরণ করে তাদের মধ্যে সেই আদবটা বোঝা যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার হুকুম ছাড়া তারা কোনো কিছু মানে কথা বলাটাকে বেদবি মনে করত, অনুমতি তারপরে কাজ। তো যখন বুজুর্গানের দিন ওই ভক্তবৃন্দ যারা দেখলো, মুরিদরা দেখলো যে এই সাপের এই অবস্থা, আমাদের তো জান শেষ, কিন্তু একে তো তাদের ভয়, অন্যথায় আবার প্রিয় মুর্শিদ এই কামিল ওলির উপরে তাদের ভরসা রয়েছে যে নিঃসন্দেহে সে আল্লাহর ওলি, সে আমাদের একটা ব্যবস্থা করে দিবে। তখন বললো যে হুজুর আমরা কি করবো এখন। তখন সে আল্লাহর ওলি কত সুন্দর বললেন, এটা একটা মুসিবত না, সাপ, সাপের কাজ কি মানুষকে দংশন করা, আর এটা কিন্তু আমাদের জন্য যদি আমাদের সামনে চলে আসে এটা মুসিবত, এটা বিপদের সম্মুখীন হওয়া। তখন আল্লাহর ওলি বলল, তোমরা বসো এবং আল্লাহকে স্মরণ করা না বলো। তখন ওই আল্লাহর ওলির হুকুমে তারা কি করলো, সবাই মিলে আদব সহকারে বা আল্লাহ স্মরণে সবাই নিমগ্ন হয়ে গেল, এবং ওই আল্লাহর ওলিও আল্লাহ তাআলার স্মরণে মশগুল হয়ে গেল। যখনই আল্লাহর স্মরণে মশগুল হয়ে গেল, তখন এই অবস্থা তাদের রাত অতিবাহিত হয়ে গেল, যখন ভোর হলো তখন তারা যখন তাকালো, তাকিয়ে দেখলো যে সাপ তো গুহার মধ্যে আছে, তারও আল্লাহর স্মরণে মশগুল, কিন্তু সাপ তাদের কোনো ক্ষতি করল না, বরং সাপ যেন তাদের শীর্ষ হয়ে, তাদের ভক্ত হয়ে, তাদের গোলামে পরিণত হয়ে সে ফেনা ধরে বসে রইল, এবং তাদের জিকির স্মরণ, তাদের যেমন হেফাজতের জন্য আরো আল্লাহ তাআলা যেমন তাদেরকে নিয়োজিত করে দিয়েছে এমন অনুভব হল।
আল্লাহ
তো এই হলো আল্লাহ ওয়ালাদের বিষয়। এবং তখন যে তাদের মধ্যে থেকে কে বলল যে আমরা তো অনেকটা ভয়ে ভয়ে কাটালাম, হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি বলল যে আজকে রাতের মতো এমন রাত আমি কখনো কাটাইনি। তো এই হলো আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার স্মরণ, এবং আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলার যে খাস রহমত দয়া এটা পাওয়া যায়। তো আমরা যদি চাই যে আমরা, আমাদের তো এত বিপদের সম্মুখীন হতে হয় না, কিন্তু আমরা সচরাচর যদি আমাদের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ জিকিরকে সামিল করে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তো বসে বসে নীরবে জিকির করা পদ্ধতি, ফজিলত ইত্যাদি বর্ণনা করেছেন, পাশাপাশি প্রতিটা কাজের মধ্যে, ভালো কাজের পূর্বে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। সেটা কিভাবে, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ার তাকে দিয়েছে, বিসমিল্লাহ শরীফের ফজিলত বর্ণনা করে দিয়েছে। তারপরে আমরা জানি প্রতিটা কাজের কাজেরই প্রায় কিছু না কিছু দোয়া রয়েছে। আপনি ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলার স্মরণ, ঘরে প্রবেশ করবেন, আল্লাহ তাআলার স্মরণ, ঘুম থেকে উঠবেন, আল্লাহ তাআলার স্মরণ, দোয়া রয়েছে, আবার ঘুমাতে যাবেন, দোয়া রয়েছে। তো এইভাবে যদি কোনো মুসলমান রিয়াজত করতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায় ইবাদতের পাশাপাশি, তো তাকে এখন আর জঙ্গল আর গুহা যাওয়ার প্রয়োজন নেই। সে যদি চায় যে আমি প্রতিটা কাজের মধ্যে আল্লাহর স্মরণকে আমি রাখবো, স্মরণ করতে থাকবো, এবং সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যদি অনুসরণ করে, তাহলে সে অবশ্যই আল্লাহর স্মরণে কামিয়াব হবে এবং তার অন্তর প্রশান্ত হবে, এবং সে দুনিয়ার মধ্যে কামিয়াব অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে।
আসলে বাপু, যে মনোর ভাই বললেন যে বুজুর্গানের দিন আউলিয়া কামিলিন তারা আল্লাহ তাআলার জিকিরে স্মরণ থাকেন, শুধু আউলিয়া কিরাম বা মানুষই নয়, বরঞ্চ আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টি, যেমনটি আপনি কোরআনের আয়াত ও মাদানী সানের দর্শকবৃন্দকে শোনালেন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জড় বস্তু, জীব বস্তু, অর্থাৎ প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ তাআলা জিকির করে। কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে, তা মাদানী সানের দর্শকবৃন্দের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। কথিত আছে যে একবার হযরত সাইয়েদুনা মুসা আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জঙ্গলে বা মরুভূমিতে কোন এক জায়গায় তিনি আল্লাহ তাআলা জিকির করতে করতে যাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবলেন যে হয়তো এই জঙ্গলে আমি ব্যতীত অন্য কেউ আল্লাহ তাআলা জিকির করছে না। আল্লাহ তাআলা পশু ও পাখিদেরকে নির্দেশ দিলেন যেন আল্লাহ তাআলা জিকির আওয়াজ উঁচু করে দেয়। তখন আল্লাহ তাআলা জিকিরের আওয়াজ এত উঁচু হলো যে মুসা আলাইহিসসালাম সিজদায় অবনত হয়ে গেলেন এবং আরজ করলেন, হে আল্লাহ, জমিনের উপরে তো তোমার জিকির শুনতে পাচ্ছি, কিন্তু জমিনের নিচেও কি তোমার জিকির হয়?
আল্লাহ আল্লাহ।
তখন আরজ হলো, হে মুসা আলাইহিসসালাম,
তুমি জমিনের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। যেহেতু মুসা আলাইহিস সালাম তিনি জমিনে আঘাত করলেন, জমিন দুখণ্ড হয়ে গেল এবং পানি দেখা গেল। অতঃপর আবার নির্দেশ হলো ওই পানিতে আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম ওই পানিতে আবার আঘাত করলেন, পানি ফাঁক হয়ে গিয়ে ওখান থেকে একটি পাথর বের হয়ে এলো, কালো পাথর বের হয়ে এলো। অতঃপর আবার হুকুম হলো যে আপনি এই পাথরে আবার লাঠি দ্বারা আঘাত করুন। তখন মুসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে একটি সবুজ রঙের পশু বের হয়ে আসলো, যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল ছিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এখানে কত বছর যাবৎ আছেন? তখন ওই পশু বলল আমি প্রায় 300 বছর আল্লাহ তাআলার জিকিরের মধ্যে এখানে মশগুল আছি। অতঃপর তিনি মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনার কাজ কি? তখন সেটা বলল আল্লাহ তাআলার জিকিরের চাইতে উত্তম কাজ আর কি হতে পারে। তখন ওই পশুটি, সবুজ পশুটি মুসা আলাইহিস সালামকে বলেন হে মুসা আলাইহিস সালাম, আমাকে দিনে দুবার পানি দেওয়া হয় কিন্তু এ ভয়ে তা পান করি না, যে কখনো এমন যেন না হয় যে আমি পানি খাওয়ার মধ্যে, পানি পান করার মধ্যে আমি মশগুল থাকবো, এমন সময় আমার রু যেন কবজ না হয়ে যায়। তো শুধু আল্লাহ তাআলা জিকির আউলিয়া কিরাম বা মানুষ ইনসানই করে না, বরঞ্চ প্রত্যেকটি বস্তু করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান ব্যাংককে হত্যা করো না, যেটা আমরা ব্যাংক বলে চিনি, ব্যাংককে হত্যা করো না, কারণ তা বেশি পরিমাণে তাসবি করে। তো আসলে যখন আমরা দৃষ্টি করি যে প্রত্যেকটি বস্তু বা প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ তাআলা জিকির করে, আর যখনই বান্দা বা ওই বস্তু বা যেই পশু রয়েছে সে যখন আল্লাহ তাআলা জিকির থেকে উদাসীন হয়ে যায়, হয় সে মারা যায় অথবা সে খাঁচার মধ্যে ধরা পড়ে যায়।
গুরুত্বপূর্ণ তথ্য বহু কিছু আমরা আলোচনা শ্রবণ করেছি। কিছু SMS এর দিকে যাব, আহমদ ভাইকে কিছু কাজ দিয়ে দিই। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিটাগং বাইজিদ বস্তামি থেকে আমাদেরকে ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের প্রতিদিনের রহমতপূর্ণ প্রবাদন শুনে খুব ভালো লাগে, ঘরে সকলে মিলে দেখছি, একটি নাথ শরীফের আবেদন জানাচ্ছি, ভালোবাসি ভালোবাসি ইয়ে নবীকে। নাচটি শোনালে উনি খুব খুশি হবেন রেজা ভাই, আপনি আশা করি নাচটি শুনিয়ে দেবেন। দেখা যায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এই কাজগুলো করলেও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে পরিগণিত হয়। দেখো যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দরুদ শরীফ পাঠ করা, এটাও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সামিল। সাহাবাই কিরামের আলোচনা, এটাও জিকিরের মধ্যে সামিল। আল্লাহর ওলিদের আলোচনা করা, এটাও আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সামিল। এখন অনেকের মনের মধ্যে অসহস আসতে পারে, ভাই আল্লাহ তাআলা রাসূলকে বেশি বেশি স্মরণ করা উচিত, আল্লাহকে বেশি স্মরণ করার জন্য না বলা হয়েছে আল্লাহ তাআলা জিকির করো, এখানে অন্য কারো আলোচনা, অন্য কারো ই কেন? এটাও তো আল্লাহ তাআলার হুকুম যে আল্লাহর ওলিদের স্মরণ করা,
যেখানে আল্লাহ তাআলার ওলিদের স্মরণ করা হয় সেখানে আল্লাহ তাআলার
রহমত বর্ষণ হয়, নাযিল হয়, এটাও কি আল্লাহ তাআলার রহমত হওয়ার একটা মাধ্যম। যাই হোক, আসুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবী কে মোরা যে ভালোবাসি, সব সাহাবী কে মোরা যে ভালোবাসি,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখেরাতের কামিয়াবি, যারা চাও আখেরাতের কামিয়াবি, এসো এসো ডাকছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাকছে দাওয়াতে ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, গোসে আজম আলা হযরত কাদেরী, গোসে আজম আলা হযরত কাদেরী, সবাই বলে মদিনার রাজধানী, সবাই বলে মদিনার রাজধানী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হমকো আল্লাহ আর নবী সে প্যারে গে, হমকো আল্লাহ আর নবী সে প্যারে গে, ইনশা আল্লাহ আপনা মেরা পার গে, প্যার গে প্যার গে প্যার নবী সে, প্যার গে প্যার গে প্যার নবী সে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
জিকির এর আলোচনা চলছে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা জিকিরের ফজিলতের ব্যাপারে কথা বলছি। জিকির না শুধু আমরা মুখ দ্বারা করব, আল্লাহ তাআলা জিকির আমরা আমাদের অন্তর থেকে করব, আমরা আল্লাহ তাআলা জিকির আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করব। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে জিকির তিন প্রকার। সাধারণত আমরা যেটা জানি যে আমরা মুখ দ্বারা আল্লাহ তাআলা জিকির করি, এটা হচ্ছে মৌখিক জিকির। পাশাপাশি আমরা আল্লাহ তাআলা জিকির এভাবে করতে পারি আমাদের অন্তর দ্বারা, আল্লাহ তাআলার যে জিকির তা আমরা অন্তর দ্বারা করব। এর পাশাপাশি জিকিরের আরেক প্রকার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিকির করা। আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অর্থ এটা যে আল্লাহ আজ্জাবাজাল এর বরত্ব ও মহত্বের মধ্যে গভীরভাবে চিন্তা ভাবনা করা, তার অসীম ক্ষমতা ও রুহানি জগতের বাদশাহের বিষয়ে চিন্তা মগ্ন হওয়া। তো আমরা চেষ্টা করব না শুধু মুখে আল্লাহ তাআলা জিকির করা, বরঞ্চ আল্লাহ তাআলা জিকির আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করব, আল্লাহ তাআলা জিকির আমরা নিজের অন্তর থেকে করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল।
অন্তর থেকে জিকির করতে হবে, অন্তর থেকে জিকির করলে মুখ থেকেও বের করতে হবে না? অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে শুধু মুখেই নয়, অন্তর দিয়ে আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা জিকির তো করছি কিন্তু অন্তর দিয়ে নাই। অন্তর দিয়ে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেটা নিয়তের ব্যাপারে বলা হয়েছে, যে আমি আল্লাহ তাআলা জিকির করছি স্মরণ করছি সেই ব্যাপারে মানে নিজের অন্তরে খেয়াল এবং ধ্যান ধারণা রাখা। আর যদি এখানে জিকির হচ্ছে আমি বসে গেলাম মানে এদের সাথে সাথে আমি মুখ নাড়াচ্ছি, তাহলে এটা তো আর মানে কাজ হয়ে গেল, মূল কাজ হলো না। এজন্য আমাদের আল্লাহ তাআলা স্মরণ এভাবে করতে হবে, করার মতো স্মরণ করার মতো স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার তৌফিক দান করে। জি মনোয়ার ভাইয়ের কাছে আবার যাবো। আর কিছু
বিষয়ে বিভিন্ন ওয়াকিয়া রয়েছে, ঘটনা রয়েছে, শুনলে আমাদের আগ্রহ বাড়ে। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আমরা যখনই যে অনুষ্ঠান শ্রবণ করি যে বিষয় নিয়ে আলোচনা হয় সেই বিষয়টা যাতে অনুধাবন করি এবং প্র্যাকটিক্যাল আমল শুরু করে দিই। যেমন আজকে অনুষ্ঠান আমরা যারা দেখছি তাদের মধ্যে যদি আজকে এখনো আল্লাহ তাআলা স্মরণ না করে থাকে, আছে না যে বাস জবানে আল্লাহ আল্লাহ কিছু নাম নেয়া, তা আমরা আল্লাহ তাআলা স্মরণ এর আলোচনা শুনছি আর মুখ দিয়ে একটিবারও আল্লাহর নাম নিচ্ছি না, তো বুঝতে হবে আমাদের নফস ও শয়তান যে আছে না সেটা আমাদেরকে এটা থেকে বিরত রাখে। আর শয়তান নষ্ট শয়তানের কাজ এটাই। তো আমাদের বেশি থেকে বেশি আল্লাহর স্মরণ,
মাদানী চ্যানেল দেখার কিছু যাদের নিয়ত থাকে সেটা অনেক দর্শক কৌতূহলে সুরে দেখে, অনেক দর্শক আছে সংশোধনের নিয়তে দেখে, অনেক দর্শক আছে নেগেটিভ সেন্স নিয়ে দেখে, অনেক দর্শক আছে পজিটিভ সেন্স নিয়ে দেখে। অর্থাৎ মাদানী চ্যানেলের মধ্যে তো বিষয়ভিত্তিক আলোচনা হয়, আজকের একটা বিষয় নেওয়া হয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা হবে। আবার মনে করেন কখনো অন্যদিন একটা বিষয় নিব আমরা, ওই বিষয় সম্পর্কে আলোচনা করবো। এখন যে দেখবে সত্যি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটা দেড় ঘন্টা আমরা সম্প্রচারিত করে থাকি শুরু থেকে, এই দেড় ঘন্টা সময় অনেকে মাদানী চ্যানেল দেখে না, যদি দেখে তার সৌভাগ্য নাকি হবে। যারা আমি যেটা বলতে চাচ্ছি যে যারা দেখে না, দশ মিনিট দেখলো, দশ মিনিট সে একটা আলোচনা শ্রবণ করলো একটা বিষয়ের উপরে, এখন সে বিষয়টা তার মধ্যে মানে তার সুইটেবল না, তার পক্ষ থেকে এটা মজা লাগছে না, পছন্দনীয় না যে এই বিষয়টা সম্পর্কে আলোচনা। ফর এক্সাম্পল কোন ব্যক্তিত্বের সম্পর্কে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এখন কেউ এই মুহূর্তে চ্যানেল সুইচ করলো, সুইচ করে যখন সে দেখবে এই ব্যক্তির সম্পর্কে আলোচনা হচ্ছে, এখন সে মনে করবে যে আরে চ্যানেলের মধ্যে যখনই চালায় তখনই এইটাই নিয়ে আলোচনা হয়, আলোচনা হয়। কিন্তু অন্যান্য সময় যে অন্য কিছু আলোচনা হয় সেটা তো আমরা দেখিও না এবং মানে জানিও না। তো কন্টিনিউ আমাদের মাদানী চ্যানেল দেখতে হবে। দর্শকদেরকে আশ্বস্ত করবো আমি যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, 100% শরিয়ত সম্মত চ্যানেল, এবং দাওয়াত ইসলামী মুফতি বোর্ড রয়েছে, দারুল আহলে সুন্নাত রয়েছে, মুফতিনে কেরাম যেটা ইসলামী শরিয়ত মোতাবেক যে জিনিসগুলো বলার জন্য, যে জিনিসগুলো চালানোর জন্য অনুমতি প্রদান করে থাকেন সেইগুলোই মাদানী চ্যানেল চালানো হয়। হয়তো যারা দীর্ঘদিন ধরে মাদানী চ্যানেল দেখছেন, না এর মধ্যে কোনো মিউজিক রয়েছে, না ইসলামী বন্ধের কোনো আওয়াজ এর মধ্যে পাওয়া যায়, না তাদের কোনো ছায়াও দেখানো হয়, এটা হয়তো আপনারা অবলোকন করছেন। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলছে আর চলবে, কিন্তু আমরা আল্লাহ তাআলা জিকিরে ব্যস্ত থাকবো, আল্লাহ তাআলা জিকির আজকাল করতে থাকবো। জি মানে
একটি বিষয়ে যেটা থেকে ইঙ্গিত করতে চাচ্ছে সেটা হলো যে জিকির মাদানী চ্যানেলের মাধ্যমে যখনই খোলা হয় তখনই কখনো কখনো কোরআনুল কারিমের তেলাওয়াত, দুরুদে পাক, নাতে মুস্তফা, হামদে বারি তাআলা ইত্যাদি হয়, মুবাল্লিগের কণ্ঠে আউলিয়া কেরামের শান, সাহাবায়ে কেরামের শান, নবীদের শান ও মর্যাদা, তাদের ঘটনা দেখা যায়। সার্বিকভাবে মাদানী চ্যানেলে এই দুটা বিষয় পরিলক্ষিত হয় 100%। সেটা হলো
যে জিকিরের মাধ্যমে সময়টা অতিবাহিত হয়, আর সেটা হয় ইলমি দিনের মাধ্যমে বা সরাসরি কোনো না কোনো আলোচনার মাধ্যমে। তো কিতাবে বর্ণিত রয়েছে মাদানী চ্যানেল যদি সম্পূর্ণ দেখা যায়, আমাদের যে তিনটি চ্যানেল এর মধ্যে প্রায় ইলমি দিনের বিষয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কি উৎসাহ। কেন আপনার আমরা যত ইবাদতই করি না কেন, আল্লাহ জিকিরই করি না কেন, সেটা যদি শুদ্ধ না হয় সেখানেও ইলমি দিনের বিষয় রয়েছে, সেটা শিখার বিষয় রয়েছে, এটা শিক্ষা সংক্রান্ত একটা বিষয় রয়েছে। এটা যদি আমরা শুদ্ধভাবে যে আমলটাই করি সেটা শুদ্ধভাবে শিখি, সেটা আমল করি, তখনই সেটা আল্লাহ তাআলার দরবারে ইখলাসের সাথে আমরা করতে পারবো এবং কবুল হবে। যেমন একদা আর আমরা ইলমি দিনের মজলিস এবং জিকিরের মজলিস সবটাকে প্রাধান্য দেব, কিন্তু মাদানী চ্যানেল যে বিষয়টাকে বেশি প্রাধান্য দেয় সেটা কিসের ভিত্তিতে দেয় সেটা আমার বলার উদ্দেশ্য। যে একদা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, তো যখন প্রবেশ করলেন তখন ওই মসজিদের মধ্যে দুইটা মজলিস কায়েম ছিল। ওই সময় সাহাবায়ে কেরাম কি করতেন, মজলিসের মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বসে বসে তারা বিভিন্ন ইবাদতে মগ্ন থাকতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন তখন দেখলেন যে সাহাবায়ে কেরামের দুইটি দল দুইটি জায়গার মধ্যে গোল হয়ে বসে, তারা একটি দল ইলমে দ্বীন ইসলামের হুকুম আহকাম ইত্যাদি কোরআন হাদিসের বিভিন্ন মাসআলা মাসআলা ইত্যাদি বিষয়ে তারা আলোচনায় মশগুল রয়েছে, দর্সের মধ্যে মশগুল রয়েছে, আরেকটি দল আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয় দলের বিষয়ে ইরশাদ করলেন যার কিছুটা এমন যে উভয় কল্যাণের মধ্যে রয়েছে। প্রথম কথা কি, উভয় কল্যাণের মধ্যে রয়েছে,
দলে আল্লাহ শরণে ব্যস্ত,
শরণে ব্যস্ত, উভয় কল্যাণের মধ্যে রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি যেখানে ইলমি দিনের চর্চা হচ্ছে ইলমি দিনের আলোচনা হচ্ছে সেই মজলিসে গিয়ে খোদ নিজে তাসলিম নিয়ে চলে গেলেন। তো এ থেকে বোঝা গেল যে জিকির তো নিঃসন্দেহে উত্তম আমল, কিন্তু এই জিকিরও ইলমি দিন যদি না থাকে আমার মাঝে আমি সেই জিকির দ্বারা উপকৃত হতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন তোমরা ইলমি দিনকে আঁকড়ে ধরো, ইলমি দিনের প্রতি গুরুত্ব দাও এবং ইলমি দিনের ক্ষেত্রে তোমরা কষ্ট স্বীকার করো। আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আজ সারা দুনিয়ার মাঝে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত মিডিয়ার মধ্যে এত চ্যানেল থাকা অবস্থায় একটি মাদানী চ্যানেল নিয়ে আসা উদ্দেশ্য কি, উদ্দেশ্য এক সেকেন্ডের জন্য যেন বান্দা জিকির থেকে গাফিল না হয়। আমি মাদানী চ্যানেল দর্শকদের জন্য বলবো আপনার মন ভালো লাগে না মাদানী চ্যানেল ছেড়ে রাখুন। আচ্ছা ছেড়ে মাদানী চ্যানেল ছাড়ার পর কিন্তু কিছু বলতে হয় না, চুপ করে বসে থাকুন, দেখবেন আপনাকে এমনিতেই নাচ শোনাবে, হামদে বাড়ি তালা শোনাবে, তেলাওয়াত শোনাবে, বয়ান শোনাবে,
নিজের মুখ থেকে সুবহানাল্লাহ বলে
নিজের মুখ থেকে সুবহানাল্লাহ চলে আসবে, আপনি ভালো লাগে না চোখ বন্ধ করে থাকুন, কানে তো আওয়াজ পৌঁছতে তো সেটাও ইবাদত হয়ে যাবে। আচ্ছা চোখ দিয়ে তাকাতে ভাল লাগে তাকিয়ে থাকুন, মুখে বলতে ভাল লাগে না চুপ থাকুন, আচ্ছা কোনোটাই ভাল লাগে না তা শুয়ে থাকুন, তারপর যে কানের শব্দ পৌঁছবে এর মাধ্যমে অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হবে, নবীর প্রতি মহাব্বত সৃষ্টি হবে। তাই আমাদের উচিত যে আমরা যখনই দেখবো যে আমাদের অন্তরে অশান্তি বিরাজ করছে, পরিবারের মধ্যে অশান্তি, চ্যানেল দেখি মাদানী চ্যানেল ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে আল্লাহ শরণের দিকে ঝুঁকিয়ে দেবে আর আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে ইনশাআল্লাহ।
এখন তো আরেকটা কথা বলে মাদানী চ্যানেল আল্লাহ তাআলা শরণে ঝুঁকিয়ে দিলে এখন তো মানে আরেকটা ই করে দিলেন ভাই, আল্লাহ তাআলা শরণ তো কোরআন ও হাদিস, এছাড়া কি আর কোনো শরণ আছে নাকি?
মাদানী চ্যানেল কোরআন ও হাদিসের বাইরে কিছুই বলে না, এটা একটা ইলেকট্রনিক মোবাইল লিগ। আমরা জানি আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা ব্যক্তি সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
আসলে কেন যেন মানে বলার উদ্দেশ্য হচ্ছে কেন যেন আমাদেরকে আমরা মানে বুঝতে চাই না, আমাদেরকে কে যেন বুঝাচ্ছে লাগছে যেন যে এটা এরকম না এরকম হওয়া উচিত। আচ্ছা আমাদের মাইন্ড সেটআপটা হয়েছে নেগেটিভ মাইন্ড, পজিটিভ মাইন্ড মানে খুব কম। অর্থাৎ আপনি দেখবেন আমি উদাহরণ দিচ্ছি যে কেউ কোনো কাজ করে ফেললো, একটা কাজ করতে দেখলো কিছু মানে হতে দেখছে, তার দিলের মধ্যে অটোমেটিক্যালি একটা নেগেটিভ চিন্তা চলে আসে।
জি
পক্ষান্তরে যদি এই কাজটা সঠিকভাবে অবলোকন করা হয় তখন দেখা যায় যে আদৌ কাজটা এরকমের নয়। এজন্য আমরা যে কাজ করি, যে কাজ দেখি, যে কাজ বুঝি, এটা গভীর মনোযোগ সহকারে গভীরভাবে শোনার, দেখার, করার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের যে নেগেটিভ থিংকিং এগুলো চলে যাবে।
বাপুর এই বিষয়টি যেহেতু আসছে, একটি ঘটনা আমার মনে পড়লো যে এই যে আমাদের ধারণা, আমরা যে ধারণা করি বিভিন্ন বিষয়ে, সমাজে কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে তাদের নিয়ে আমরা ধারণা করি, তো ধারণা করে ধারণার মধ্যে কি হয়, কুধারণায় পরিণত হয়ে যায়। আর কুধারণা যখন পরিণত হয়, অন্তর অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হয়, অনেক সময় অতিবাহিত হয়, ওই সময় নিয়ে আমি এটাকে কুধারণা মানে লালন পালন করতে থাকি, অথচ এত সময় কখনো জিকির আল্লাহ স্মরণ নিয়ে আমি কখনো মশগুল থাকি। তো আল্লাহ ওয়ালা যারা ছিল তারা কিন্তু কুধারণায় পড়তেন না, তারা বিষয়টা যদি কারো মাধ্যমে শুনতেন কোনো বিষয় সেটা যাচাই করতেন।
এর মধ্যে পজিটিভ কি জিনিস রয়েছে এটা মানে চেষ্টা করতেন,
চেষ্টা করতেন। হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা এর মধ্যে জিকির এবং আল্লাহ স্মরণের যে মহত্ব এবং আল্লাহর ওলিরা কি আল্লাহকে স্মরণ করতো সেই বিষয়টা ফুটে উঠবে, পাশাপাশি যে কারো বিষয়ে কোনো কথা শুনলে সরাসরি তার কাছে গিয়ে নম্রভাবে সুন্দরভাবে তার সাথে আলোচনা করে, ভাই আপনার বিষয়ে আমি এটা শুনলাম, ঘটনা কি, তো এই বিষয়টা আমাদের কি করা, এভাবে ক্লিয়ার হয়ে যাওয়া, তা আমাদের যাতে অন্তরে খারাপ ধারণা আসে। একবার হাসান বসরি রহমাতুল্লাহ তাআলার জামানায় এক ব্যক্তি বলল, হুজুর অমুক ব্যক্তি, হাসান বসরি রহমাতুল্লাহ ওই সময় বড় আলিম ছিলেন এবং ওই জামানার মধ্যে একজন মহান ওলি ছিলেন, এটা যারা আমাদের মধ্যে আমরা রয়েছি আমরা প্রত্যেকেই প্রায় জানি। তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলাই কে যখন বলল যে হুজুর অমুক ব্যক্তি আপনার মজলিসের মধ্যে আসে না, আপনার ইলমিদিনের মজলিসে আসে না, সে তো একা একাই নিজেকে নিয়ে মশগুল থাকে বা আসে না ইত্যাদি ইত্যাদি বলল, তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলাই কোন মন্তব্য না করে সে নির্ধারিত সময় পরে একদিন ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন যে ভাই, নিজের পরিচয় না দিয়ে বললেন, ভাই তুমি হাসান বসরির মজলিসের মধ্যে কেন যাও না, ইলমিদিনের মজলিসের মধ্যে তুমি তো সেখানে যেতে পারো। তখন সে ব্যক্তি বলল যে দেখুন, আমি যখন দেখি যে আমার গুনাহ কি পরিমাণ, তখন আমি যখন আমার গুনাহের কথা আমার স্মরণ হয় তখন আমি ইস্তেগফারে মশগুল হই, যে আমি তো এত গুনাহগার, আমার যদি মানে আমি প্রতিনিয়ত তওবা করতে থাকি তারপর আমার তো গুনাহের মানে প্রায়শ্চিত্ত হবে না, তো গুনাহের অনুতপ্ত আমার আমি তৃপ্তি পাচ্ছি না, অনুতপ্ত আমাকে অনেক করতে হবে, তখন আমি কি করি বেশি থেকে বেশি ইস্তেগফারে মশগুল হয়ে যাই। আচ্ছা, তারপর আমি যখন দেখি আল্লাহ তাআলার এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি, তখন আমি কি করি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনে আরম্ভ করে দিই, অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে আমি মশগুল হয়ে যাই। তখন আবার বললেন যে আমি যখন আল্লাহ তাআলার মহত্বকে দেখি তখন আমার আল্লাহ তাআলার এত বিশাল অবস্থা, এত কুল কায়নাতের মধ্যে এত সৃষ্টি, তার মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে, এই যে সামান্য বান্দা একটা কিছু করলে আল্লাহ তাআলা দয়া বর্ষিত হয় বা আল্লাহ তাআলা করুণ, আল্লাহ তাআলা পবিত্রতা ইত্যাদি দেখলে আমি তখন আল্লাহ তাআলা তাসবিহ সুবহানাল্লাহ পড়া আরম্ভ করে দিই, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা আরম্ভ করে দিই। তো বলুন, যখন আমি গুনাহের কথা স্মরণ করি ইস্তেগফারে মশগুল হয়ে যাই, যখন আমি আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করি তখন আমি আল্লাহ তাআলা হামদ এর মধ্যে মশগুল হয়ে যাই, আর যখন আমি আল্লাহ তাআলার মহত্ব আল্লাহ তাআলার পবিত্রতার দিকে খেয়াল করি তখন আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণায় মশগুল হয়ে যাই। বলুন, আমার সময়টা যদি এভাবেই কাটে তাহলে আমি কিভাবে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলার মেহফিলের মধ্যে মজলিসের মধ্যে যেতে পারি? তখন হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা বলল, হে হে অমুক, তুমি হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা থেকে উত্তম, তোমার এই কাজটা উত্তম। এইবার চিন্তা করুন যে এখানে দুইটা বিষয়, যে এখান থেকে আমাদের যে একটা আমরা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো যে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা যুগের ওলি হওয়া সত্ত্বেও, আলিম হওয়া সত্ত্বেও, মুফতি হওয়া সত্ত্বেও তিনি কি করলেন, কারো কথায় কান না দিয়ে ওই ব্যক্তি সম্পর্কে যে খারাপ ধারণা যে বলেছিল তার কথায় কান না দিয়ে সে নিজে যাচাই করলেন আসলে ব্যাপারটা কি দেখি। তো আমাদের এখান থেকে শিক্ষা এটা নেওয়া উচিত, আমরা যদি কারো বিষয়ে কোনো কথা শুনি তাহলে আমরা নিজে যাচাই করব, যাচাই করে কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা নয় বরং অন্তরে তাকে ভালোবাসবো। দ্বিতীয়ত, আমরা যদি চাই যে আমরাও এইভাবে বেশি কিছু করতে না পারি, অন্তত পক্ষে যদি আমরা এতটুকু চিন্তা করি এই ঘটনা থেকে যে এই আল্লাহর ওলি, সে নিঃসন্দেহে আল্লাহর ওলি হবে, সে যখন গুনাহের কথা স্মরণ করে আমরা তো অনেক গুণাগার, আমরা বা যখন স্মরণ হবে গুণাগার ইস্তেগফার করা আরম্ভ করবো, আল্লাহ তাআলা তওবা করা আরম্ভ করবো, আর এত নিয়ামতে ভোগ করছি আল্লাহ তাআলা হামদ প্রশংসা আরম্ভ করবো, তারপরে সুবহানাল্লাহ পাঠ করতে থাকবো, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তো আমাদের সময়গুলি এবার জিকিরে কেটে যাবে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহমদ আজবার কাজে যাব, কালাম শ্রবণ করবো, মিল্লা থেকে সুস করেছেন আমাদেরকে মানকাবাত বাগদাদ ওয়ালা মসজিদ এটা শোনানোর জন্য, পাশাপাশি কালাম একটা শ্রবণ করি।
আমল কা হো জজবা আতায়া ইলাহি, আমল কা হো জজবা আতায়া ইলাহি, গুনাহো সে মুঝকো গুনাহো সে মুঝকো বচায়া ইলাহি, আমল কা হো জজবা আতায়া ইলাহি, আমল কা হো জজবা আতায়া ইলাহি, মা পাঁচো
নিগাহে রাখো কাশে امداد کن امداد کن نز بندے غم آزاد کن امداد کن امداد کن نز بندے غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا امداد کن نز بندے غم آزاد کن کھلا میرے دل کی کڑی غوث اعظم کھلا میرے دل کی کڑی غوث اعظم میٹا قلب کی بے قیدی نز بندے غم آزاد کن در دین و دنیا شاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن نز بندے غم آزاد کن امداد کن امداد کن نز بندے غم آزاد کن
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم
আমরা আজকে আলোচনা করলাম জিকিরের ফজিলত নিয়ে তো অনেক মাদানী শ্রেণীর দর্শকবৃন্দ এমন রয়েছেন যাদের অন্তরে আলহামদুলিল্লাহ জিকিরের প্রতি আকৃষ্ট হয়েছেন জিকির করার ইচ্ছা বা নিয়ত পোষণ করেছেন তো এখন অনেকের মধ্যে এটাও প্রশ্ন জাগতে পারে যে আমরা জিকির করব জিকির তো অনেক রকম কোন জিকির করব তো এক্ষেত্রে আল্লাহ নবী রাসূল আরবি সরকারের দুয়া আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি ওযু সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 12টি কারামত অর্থাৎ বুজুর্গি দান করবেন। এর মধ্যে নাম্বার এক, মুসলমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার দুই, সহজভাবে তার প্রাণ কবজ করা হবে। নাম্বার তিন, তার কবর আলোকিত হবে। নাম্বার চার, মুনকার ও নাকির তার নিকট উত্তম আকৃতিতে আসবে। নাম্বার পাঁচ, কিয়ামতের দিন শহীদদের দলের সাথে তাকে আমলনামা দেওয়া হবে। নাম্বার ছয়, আমলের মিজান এ তার নেকির পাল্লা ভারী হবে। নাম্বার সাত, পুল সিরাত এর উপর দিয়ে বিদ্যুৎ গতিতে অতিক্রম করে যাবে। নাম্বার আট, তার দেহকে আল্লাহ তাআলা দোজখের উপর হারাম করে দিবেন। নাম্বার নয়, শারাবে তাহর দ্বারা তাকে তৃপ্ত করা হবে, জান্নাতে সে 70 জন হুর পাবে। নাম্বার এগারো হচ্ছে সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাফাত লাভ করবে। নাম্বার বারো, সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার লাভ করবে। এছাড়া আমরা আরো জিকির করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এছাড়া ইস্তিগফার করতে পারি। ইস্তিগফার করার অনেক ফজিলত রয়েছে। আমরা এক্ষেত্রে আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা একটি কিতাব প্রকাশ করেছেন যার নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। আলহামদুলিল্লাহ এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে জিকিরের ফজিলত রয়েছে। কোন জিকিরের বিভিন্ন জিকির দেওয়া আছে, আসলে জিকির তো অনেক রকম, তো এর মধ্যে থেকে কিছু চয়ন করে কিছু জিকির দিয়েছেন এবং এর ফজিলত সম্পর্কে লিখে দিয়েছেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ অনেক দোয়া, যেটা আমাদের মোনার ভাই বললেন যে প্রত্যেকটি দোয়াই হচ্ছে আল্লাহ তাআলা জিকির, তো প্রতিটি কাজ করার পূর্বে এবং কাজ করার শেষে দোয়া রয়েছে। তো আমরা ওই দোয়া খেয়াল করব, দোয়া মুখস্থ করে নেব, দোয়া পড়ে নেব, এর উপর আমল করে নেব ইনশাআল্লাহ।
তবে বনে তো রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে। একটি মুসলমান, সৌভাগ্যবান মুসলমান যারা, তারা সব নাম মুখস্থ রাখতে পারে, বাকি পারে না। তো কিতাবে বনে তো রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ আল্লাহ এই নামকে পড়বে, সে যেন সকল সিফাতের নাম সহকারে আল্লাহকে স্মরণ করবে।
শুকরুল্লাহ
আল্লাহ 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 হাবিব সাল্লাল্লাহু তাআলা।
এভাবে যদি আল্লাহ তাআলার জাতি নামকে আমরা বেশি বেশি স্মরণ করব, পাশাপাশি কালিমা শরীফ, যে ব্যক্তি কালিমা শরীফের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল উভয় জিকির রয়েছে, এটা বিশেষভাবে যদি আমরা বেশি থেকে বেশি করি, তাহলে তৌহিদ এবং রিসালাত দুটোর সাক্ষ্যের মধ্যে রয়েছে। আর কিতাবে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বেশি থেকে বেশি কালিমা শরীফ পড়া অভ্যস্ত হবে ইনশাআল্লাহ, আর মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আর কালিমা বলা সৌভাগ্য অর্জিত হবে। আর যে ব্যক্তি শেষ বাক্য কালিমা হবে, তার জন্য মাগফিরাত এবং আজাতের সুসংবাদ রয়েছে।
অন্তরকে পরিশুদ্ধ করি, পরিচ্ছন্ন করি, অন্তরকে পরিষ্কার করি, তাহলে আমরা অন্যান্য রোগ থেকেও বাঁচতে, যেভাবে ঘরকে পরিষ্কার করলে আমরা অনেকগুলো রোগ থেকে বাঁচতে পারি, আমাদের আঙিনাকে পরিষ্কার রাখলে আমরা অনেকগুলো রোগ বালাই থেকে, মশার কামড় থেকে বাঁচতে পারি, আমাদের প্লেটকে বর্তনকে পরিচ্ছন্ন করলে যেভাবে করে আমরা খাদ্যদ্রব্যগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারি, তেমনই ভাবে আমাদের অন্তরকে যদি সাফ করি, তাহলে অন্তরে পরিশুদ্ধতা হবে, অন্তরের প্রশান্তি লাভ হবে। অন্তরের প্রশান্তি লাভ হলে, অন্তর যদি ভালো হয়ে যায়, কলব যদি ভালো হয়ে যায়, তাহলে দেখবেন আমাদের গোটা শরীর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তার জিকির আজকার করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে সকলে মিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম পেশ করব। আসুন আমরা দুরুদ সালাম পেশ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ।
ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী السلام عليك صلوات الله عليك.
চন্দ্র সূর্য গ্রহ তারা সর্বসময় জগছে তারা, শুধুই তোমারি মধুর নাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমআ বজমে হেদায়ত পেলা কো সালাম, মওতে আজম ইমাম মুতাকা বন্নো কা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম, মুস্তাফা জানে কো সালাম, শমআ বজমে হেদায়ত পেলা কো সালাম, মুঝসে খিদমত কি কুদসি কহে হারজা, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, জিনকি ঘর গয়ে আজাদ সুন্নতে মুস্তাফা, জিনকি হর গয়ে আজাদ সুন্নতে মুস্তাফা, উস আমির আগলে সুন্নত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমআ বজমে হেদায়ত পেলা কো সালাম, সালাতু ওয়া সালাম
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।